এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সূরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সূরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এই সপ্তাহের পর্ব থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা পবিত্র কোরআনের সূরা আরাফের কিছু দিক নিয়ে আলোচনা করব। আমরা আগেই জেনেছি যে সূরা আরাফ পবিত্র কোরআনের সপ্তম সূরা। অবতীর্ণ বা নাজিল হওয়ার দিক থেকে এটি কোরআনের 39 নম্বর সূরা। মাকি এই সুরার অন্য নাম আলমাস, কারণ বিচ্ছিন্নভাবে আলিফ, লাম, মিম ও সোয়াদ অক্ষরগুলো দিয়ে এই সুরা শুরু হয়েছে। এবারে এই সুরার 31 ও 32 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন।
হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেকে সাজিয়ে গুছিয়ে নাও, খাও, পান করো আর অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না। আপনি বলুন, আল্লাহর সাজসজ্জাকে বা সৌন্দর্যের উপকরণগুলোকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যবস্তুগুলোকে কে হারাম করেছেন? আপনি বলুন, এসব নিয়ামত আসলে পার্থিব জীবনের মুমিনদের জন্য, যদিও পার্থিব জীবনে অন্যরাও তা থেকে উপকৃত হয় এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্যে। এমনিভাবে আমি আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বোঝে। কোরআনের এই দুই আয়াত থেকে বোঝা যায় ইসলাম পাক, পবিত্র ও সুস্বাদু খাদ্য, পবিত্রতা ও সৌন্দর্য চর্চা তথা পবিত্র আর সুন্দর জামাকাপড় পরা, সুগন্ধি ব্যবহার এবং পরিপাটি থাকাকে গুরুত্ব দেয়। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আধ্যাত্মিক সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। উন্নত মানবীয় ও নৈতিক গুণ এবং সংকল্প বা নিয়তের বিশুদ্ধতা ও অপব্যয় করা বিলসিতা বর্জন থেকে আধ্যাত্মিক সৌন্দর্যের কিছু উপকরণ। অপব্যয় বলতে সব ধরনের বাড়াবাড়িকেও বোঝানো হয়। সঠিক পরিমাণে পবিত্র খাবার গ্রহণ ও ভোজন বিলাসিতা থেকে মুক্ত থাকাও আধ্যাত্মিক বা আত্মিক সৌন্দর্য বর্জনের জন্য জরুরি।
ইসলাম কৃপণতার বিরোধিতার পাশাপাশি সব ধরনের নিয়ামতের অপচয় ও অপব্যবহারেরও বিরোধী। ইসলাম মধ্যপন্থাকে উৎসাহ দেয়। এ ধর্ম পরিমিত মাত্রায় খাদ্য ও সৌন্দর্যের উপকরণ সহ সব ধরনের নিয়ামতের ব্যবহারকে ধার্মিকতার পরিপন্থী বলে মনে করে না। আবার অতিরিক্ত মাত্রায় সৌন্দর্য সামগ্রীর ব্যবহার ও জাঁকজমককেও সমর্থন দেয় না। মানুষ সৌন্দর্য ও সুন্দরের প্রেমিক, তাই তারা ভালোবাসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কবিতা বা সাহিত্য ও শিল্প এবং সুন্দর পোশাক ও সুগন্ধ। ইসলাম মানুষের এই অনুভূতির প্রতিও সচেতন, তাই ইসলাম এসবের ব্যবহারকে নিষিদ্ধ তো করেইনি, বরং উৎসাহ দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত নামাজের জন্য সুন্দর পোশাক পরতেন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, মহান আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, তাই আল্লাহর উদ্দেশ্যেই আমি নিজেকে সুন্দর পোশাকে সজ্জিত করি।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যেন এমন লোকদের থেকে দূরে থাকেন যারা বেশি খায়, বেশি ঘুমায় ও বেশি হাসে। অতিভোজন আর্থিক ক্ষতি ছাড়াও নানা ধরনের রোগও বয়ে আনে। অতিরিক্ত খাদ্য সামগ্রী শরীরের কাজে আসে না বলে সেই সব বাড়তি খাবার হৃৎপিণ্ড সহ শরীরের নানা অংশ ও যন্ত্রের উপর চাপ সৃষ্টি করে, ফলে দেখা দেয় বিষক্রিয়া, অচল অবস্থা ও অন্য অনেক ধরনের রোগ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেট হচ্ছে সব ধরনের রোগের বাসা এবং সংযম হচ্ছে সব ওষুধের মূল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। সূরা আরাফের 158 নম্বর আয়াতে মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, বলে দাও হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি সেই আল্লাহর পাঠানো রাসুল সমগ্র আসমান ও জমিনে রয়েছে যার রাজত্ব, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি জীবন ও মৃত্যু দান করেন, সুতরাং তোমরা সবাই ইমান আনো আল্লাহর উপর তাঁর পাঠানো উম্মে বা নিরক্ষর নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ এবং তার সমস্ত বাণীর উপর, তাঁর অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো।
এ আয়াত থেকে বোঝা যায় বিশ্বনবীর দাওয়াতে বা আহ্বান বিশ্বজনীন। তার আহ্বান কোনো বিশেষ জাতি বা গোত্রের কিংবা গ্রুপের প্রতি সীমিত ছিল না। মহান আল্লাহ সবাইকে এই নবীর আহ্বানে সাড়া দিয়ে একত্ববাদী হতে বলেছেন এবং সবার আগে নিরক্ষর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নিজেই আল্লাহর বাণী বা কোরআনে বিশ্বাসী, তা এখানে জানিয়ে দিচ্ছেন। আর নিজের প্রচারিত ধর্মের প্রতি তার বিশ্বাসী এ ধর্মের সত্যতার এবং তার বক্তব্যের সত্যতার স্পষ্ট নিদর্শন। তাই যারা সুপথ পেতে চান ও সৌভাগ্যের প্রত্যাশা করেন, তাদেরকে অবশ্যই এই নবীর অনুসারী হতে হবে।
উম্মে বলতে এক অর্থে নিরক্ষর হওয়াকে বোঝায়। এর অন্য অর্থ হল মাতৃগর্ভ থেকে জন্ম নেয়ার পরের অবস্থায় তথা সহজাত অবস্থার মধ্যেই থেকে যাওয়া এবং শিক্ষা নেয়ার জন্য কারো শরণাপন্ন না হয়ে ওই অবস্থাতেই জীবন অতিবাহিত করা। এ বিষয়টি অন্যদের জন্য ত্রুটি হিসেবে বিবেচিত হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা ছিল নৈপুণ্য, কারণ তিনি অন্য কারো কাছ থেকে শিক্ষা অর্জন ছাড়াই ওহি এবং এলমে লাদুন্নি বা আল্লাহর দেয়া জ্ঞানের মাধ্যমে আদি ও অন্তের সব জ্ঞানের উপর পরিব্যাপ্ত ছিলেন, তাই লিখতে ও পড়তে সবকিছুই জানতেন। সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতের বক্তব্য অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন নাজিল হওয়ার আগ থেকেই পড়তে ও লিখতে পারতেন, তাহলে এই অপবাদ রটানো হতো যে তিনি আল্লাহর বাণী বলে মানুষের কাছে যা প্রচার করছেন তা আসলে তাঁর নিজেরই কথা বা অন্য কোনো মানুষ তাঁকে এইসব বাণী শিখিয়ে দিয়েছেন, ফলে মানুষ সন্দেহ ও বিভ্রান্তির শিকার হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে ও পড়তে পারতেন না বলে কোরআন সম্পর্কে এই জাতীয় প্রচারণা মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম রেজা আলাইহিস সালাম ও বিধর্মীদের সাথে বিতর্কে বলেছেন,
আমাদের নবীর সত্যতার কয়েকটি প্রমাণ হল এই যে, তিনি ছিলেন ইয়াতিম, নিঃস্ব, রাখাল, এবং তিনি কোনো বই পড়েননি ও কোনো শিক্ষকের কাছেও যাননি, কিন্তু তা সত্ত্বেও তিনি এমন এক গ্রন্থ এনেছেন যাতে রয়েছে নবীর রাসুলদের ঘটনা, অতীতের ইতিহাস ও ভবিষ্যতের কথা। মোট কথা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত লিখতে ও পড়তে জানতেন না, কিন্তু এরপর ওহির সুবাদে জ্ঞানের এক অতলান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত হন, ফলে এ সময় তিনি চাইলে লিখতে ও পড়তে পারতেন, কিংবা অনেকের মতে তিনি ওহী অবতীর্ণ হওয়ার পর থেকে অবশ্যই লিখতে ও পড়তে পারতেন।
Thank you.
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্শা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব কালজয়ী একটি ফার্সি প্রবাদের নেপথ্য গল্প। প্রবাদটি হল অসুস্থই বোঝে সুস্থতার মর্ম। প্রাচীন কালের ঘটনা। এক ব্যবসায়ী ছিল বেশ অভিজ্ঞ। সে সিদ্ধান্ত নিল পণ্যের বিশাল একটা চালান নিয়ে সমুদ্রে পাড়ি দিয়ে ওপারে যাবে। সেখানে জিনিসপত্রের দাম ভালো পাওয়া যাবে এবং তাতে লাভ হবে প্রচুর। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ী তার মালামাল সমুদ্র তীরের একটি বন্দরে নিয়ে হাজির করল। তারপর সব মাল সামানা তুলে দিল জাহাজে।
ব্যবসায়ীর এক সাগরেদ ছিল বেশ বিশ্বস্ত। তার উপর ব্যবসায়ী মোটামুটি তার সব কাজের ব্যাপারেই নির্ভর করত। সাগরেদও তার পাশেপাশেই থাকত সবসময়। ব্যবসায়ীর কাজকর্ম দেখাশোনা করত। তো ব্যবসায়ীর মালগুলো জাহাজের স্টোরে বোঝাই করার পর ওস্তাদ সাগরেদ দুজনই খুশি মনে জাহাজে চড়ল। সাগরেদ ভীষণ খুশি, কারণ ব্যবসায়ী ভদ্রলোক মাল সামানা নিয়ে বহুবার জাহাজে সমুদ্র পাড়ি দিয়েছে, কিন্তু সাগরেদ এই প্রথমবারের মতো কিস্তিতে উঠল। এটাই তার প্রথম সমুদ্রযাত্রা। মনে মনে ভীষণ খুশি সে, ভেতরে একেবারে ফুরফুরে ভাব। এই প্রবাদ গল্পটি আমাদের চিন্তাকে নাড়া দেবে বলে আশা করি। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রবাদের গল্প। আপনাদের সবান্ধব উপস্থিতি যথারীতি কামনা করছি।
জাহাজ তখনও ছাড়েনি। ব্যাপক কৌতূহলী হয়ে সাগরেদ এবার জাহাজের উপরে যায়, এটা ওটা দেখে ইত্যাদি। আবার দূরে দাঁড়িয়ে থাকা বিদায় দিতে আসা লোকদের উদ্দেশ্যে হাত নাড়ায়, খুদাহাফেজি করে। একজন মহান ব্যবসায়ীর সাথে সফরে যাচ্ছে, সুতরাং মনে মনে করবি তো সে। অনেক স্বপ্ন অনেক প্রত্যাশাও মনে মনে লালন করতে শুরু করেছে সাগরেদ। ভাবনা আর কল্পনার ঢের উপর জাহাজ যাত্রা শুরু করল। বন্দর উপকূল থেকে কিছুটা দূরে যেতেই সাগরেদ এদিক ওদিক তাকিয়ে কিছুটা ভয় পেয়ে গেল। আস্তে আস্তে হারিয়ে গেল উপকূল। যেদিকেই তাকানো যায় পানি আর পানি। পানি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না, আর সে পানিও তো শান্ত নয়।
মাঝে মাঝেই বিশাল ঢেউ হয়ে ছলাৎ করে জাহাজের গায়ে আশ্রয় পড়ে, আবার কখনো ঢেউ পুরো জাহাজকেই উপরে তুলে দিয়ে হঠাৎ ছেড়ে দেয়। উত্থান পতনের এই ভয়ঙ্কর দোলে নিজেদের ভারসাম্য বজায় রাখতে জাহাজের ভেতরে শক্ত কোনো জিনিস জোর করে ধরে বসে থাকতে চেষ্টা করছিল সবাই। সাগরেদের তো বুকের ভিতর ধকধক করতে শুরু করেছে, ভীষণ ভয়ে আতঙ্কিত সে মনে মনে বলল, কি ভুলটাই না করেছি, আমার কি খানাপিনার সমস্যা ছিল, কেন আমি জাহাজে পাড়ি জমাতে গেলাম। ব্যবসায়ী কিন্তু তার সাগরেদের উপর নজর রাখছিল, সে দেখছিল সব কিছু, বুঝতে পারল সাগরেদ ভয় পেয়ে গেছে। আস্তে উঠে গিয়ে সাগরেদের মাথায় হাত দিয়ে বলল, কি বলল তা শুনব খানিক মিউজিক বিরতির পর।
সাগরেদের মাথায় হাত দিয়ে বলছিল, সমুদ্র যাত্রা কিন্তু ভীষণ মজার। যে সমুদ্রে পাড়ি জমায় নি কখনো সে প্রথম প্রথম একটু ভয় পায়, এমনকি অনেক সময় জবুথবু হয়ে পড়ে। কেউ কেউ তো অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সফর করতে করতে সেই সমস্যা কেটে যায় এবং সমুদ্রের বিচিত্র সৌন্দর্যে মুগ্ধ হয়ে সফরটাকে উপভোগ করে। কিন্তু কে শোনে কার কথা? সাগরেদ ভয়ে আতঙ্কে জাহাজের একটা পিলার আঁকড়ে ধরেছে একেবারে আঠার মতো। তার চেহারার রং পাল্টে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তার দুই চোখ ছিল সমুদ্রের দিকে। কানে ব্যবসায়ীর কোনো কথাই ঢুকল না তার। ব্যবসায়ী সাগরেদের অবস্থা দেখে ভাবল এখন কিছু বলে কাজ হবে না, সে তার মতোই থাক আপাতত। আরও ভাবল সাগরেদের ভয় পাওয়াকে গায়ে না মাখালে সাগরেদ হয়তো নিজে নিজেই তার সমস্যা কেটে উঠবে।
কিন্তু সেরকম হলো না। এক ঘন্টাও হয়নি জাহাজ ছেড়েছে, এরই মধ্যে সাগরেদের চিৎকার চেঁচামেচি জাহাজের সকল যাত্রী দৃষ্টিতে পড়েছে। সাগরেদ চিৎকার করে চেঁচাতে শুরু করলো, বাঁচাও, আমাকে রক্ষা করো, আমি ভুল করেছি, জাহাজে চড়েছি, আমাকে বন্দরে ফিরিয়ে নাও। ব্যবসায়ী সাগরেদের সামনে গিয়ে বলল, চিৎকার চেঁচামেচি বন্ধ করো, পাগল হলে নাকি, একটু ধৈর্য ধরো, সমুদ্রের ঢেউয়ের সাথে জাহাজের উত্থান পতনে নিজেকে অভ্যস্ত করে নাও। কিন্তু ব্যবসায়ীর কথা এবারও কানে ঢুকল না সাগরেদের। সে আগের মতোই চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বারবার বলতে লাগলো, আমাকে বন্দরে নামিয়ে দাও, আমি নেমে যাব। জাহাজের অন্যান্য যাত্রী সাগরেদের চারপাশে জড়ো হলো এবং ঠাট্টা মস্করা করতে লাগলো। এরপর ব্যবসায়ী করল মজার এক কাণ্ড, সেটা শুনব আরও একটু মিউজিক বিরতির পর।
ব্যবসায়ী যখন দেখল তার সাগরেদ মান ইজ্জত সব ডোবাবে, তখন একটা বুদ্ধি আটল। জাহাজ থেকে কেউ পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করার জন্য যেসব উদ্ধারকর্মী থাকে তাদের একজনকে বলল, প্রস্তুত থাকো, আমার সাগরেদকে উদ্ধার করতে হবে। এই বলে ব্যবসায়ী রেগে মেগে সাগরেদের কাছে গিয়ে বলল, তোর মতো ভীতু সাগরেদের আমার কোনো দরকার নেই আর, তোকে এখন পানিতে ফেলে দেব, নিজে নিজে সাঁতার কেটে বন্দরে গিয়ে উঠবি। এই বলে এক ধাক্কায় সাগরেদকে ফেলেই দিল পানিতে। বেচারা সাগরেদ তো কল্পনাই করেনি এ ধরনের বিপর্যয়কর অবস্থার মুখোমুখি হবে, সত্যি সত্যি পানিতে ফেলে দেওয়া হবে তাকে। এখন মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুতি নিল, মৃত্যু ছাড়া তার সামনে তো আর বাঁচার কোনো পথ দেখছে না। সে কান্নাকাটি করতে লাগলো আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। একটু পরেই উদ্ধারকর্মী পানিতে ঝাঁপ দিল এবং সাগরেদকে ধরে তুলে নিয়ে জাহাজের ডেক বা পাটাতনে রাখল।
অথই সমুদ্রের পানিতে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা থেকে জাহাজের এই পাটাতন অনেক বেশি নিরাপদ মনে হলো সাগরেদের কাছে। তাই পাটাতনের এক কোণে গিয়ে চুপ করে বসে থাকল। জাহাজের অপর অপর যাত্রীরা ব্যবসায়ীর বুদ্ধি দেখে ভীষণ খুশি হল। ব্যবসায়ের চারপাশে সবাই সমবেত হল, জিজ্ঞেস করল, এটি কী ধরনের চিকিৎসা যা আমাদের মাথায় কাজই করেনি? ব্যবসায়ী বলল, আমার সাগরেদকে যখন পানিতে ফেলে দিয়েছি তখন নিশ্চিত ছিলাম যে ও বুঝতে পারবে সমুদ্রের পানিতে ডুবে মরার চেয়ে জাহাজের যাত্রী হওয়া অনেক বেশি নিরাপদ এবং ভালো। পানিতে না পড়লে সে জাহাজের মূল্যটা উপলব্ধি করতেই পারত না। এরপর থেকে যখনই কেউ বিপদে না পড়ার কারণে নিয়ামতের মূল্য বুঝতে না পারত তার সম্পর্কে বলা হতো অসুস্থই বোঝে সুস্থতার মর্ম।
তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান।
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা পাশ্চাত্যের দেশগুলোতে শিশুদের মধ্যে দারিদ্র নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বলছে উন্নত দেশগুলোতেও দরিদ্র শিশুর সংখ্যা নিহায়েত কম নয়। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে দারিদ্রের হার গোটা বিশ্বের গড় হারের চেয়েও বেশি। এর আগে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে তাদের ওয়েবসাইটে ইউনিসেফের এক পরিসংখ্যান তুলে ধরে উন্নত দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। সেখানে বলা হয়েছে উন্নত দেশগুলোতে বসবাসকারী ব্যাপক সংখ্যক শিশু চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাসকারী শিশুদের মধ্যে দারিদ্রের গড় হার 20%। ফ্রান্সে প্রতি 5টি শিশুর মধ্যে একজন দারিদ্রের শিকার। ব্রিটেনের সামাজিক মূল্যায়ন কমিশন বা SMC এক রিপোর্টে জানিয়েছে সেদেশের প্রায় 45.5 লাখ শিশু দারিদ্রের মধ্যে বাস করছে, যা মোট ব্রিটিশ শিশুর 33%। ব্রিটেনের উত্তর পশ্চিমের ল্যাঙ্কাশায়ারের উপকূলবর্তী মোর ক্যাম্বে টাউনের একটি স্কুলের অধ্যক্ষ শিউন কলিংউড বলেছেন তার স্কুলের শিক্ষার্থীরা সবসময় খুবই ক্ষুধার্ত থাকে। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের পরপরই ডাস্টবিনে খাবার খুঁজে বেড়ায়। আজকের আসরে আমরা পাশ্চাত্য সমাজে মাদকাসক্তির বিস্তার সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বর্তমানে মাদকাসক্তি গোটা মানব সমাজের অন্যতম বড় উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। মাদকাসক্তি এখন বিশ্বের সব দেশেই কম বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন পাশ্চাত্য সমাজে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে অত্যন্ত উদ্বেগজনক হারে। মাদকাসক্তি নিয়ে যেসব সংস্থা কাজ করে তারা সংশ্লিষ্ট দেশের সরকার ও জাতিকে বরাবরই এ বিষয়ে সতর্ক করে যাচ্ছে। ইউরোপের মাদক ও মাদকাসক্তি বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা 2018 সালে এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে 2018 সালে এই মহাদেশের বিভিন্ন দেশে 180 টনেরও বেশি কোকেন জব্দ করা হয়েছে, যা 2017 সালের দ্বিগুণ। ইতালির রোমে অবস্থানরত ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সংবাদদাতা মাসুমি নেজাদ সেদেশে মাদকের ব্যবহার বৃদ্ধি সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছেন ইতালির সরকারি পরিসংখ্যান দেখা যাচ্ছে মাদকের ব্যবহারের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। এক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্সের পরেই ইতালির অবস্থান।
মাসুমি নেজাদ তার প্রতিবেদনে আরও জানিয়েছেন ইতালির স্কুলগুলোতে মাদকদ্রব্যের সহজলভ্যতা নিয়ে সেদেশের পরিবারগুলো গভীরভাবে উদ্বিগ্ন এবং শিক্ষার্থীদের অনেক অভিভাবক আশঙ্কা করছেন তাদের সন্তানেরা মানুষ গড়ার প্রতিষ্ঠান স্কুলেই মাদকের ফাঁদে পড়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে ইতালি এবং অন্যান্য ইউরোপীয় দেশে যারা মাদকাসক্ত তাদের একটা বড় অংশই তরুণ। পরিসংখ্যান বলছে ইতালির স্কুলগুলোতে কিশোর কিশোরী ও তরুণদের মধ্যে মাদকের ব্যবহার গত 2 বছরে 39% বেড়েছে। 18 বছরের কম বয়সী মাদকাসক্তের সংখ্যার দিক থেকে ইতালি ইউরোপীয় ইউনিয়নে দ্বিতীয় শীর্ষ দেশে পরিণত হয়েছে। ইতালিতে সর্বাধিক ব্যবহৃত মাদকের মধ্যে রয়েছে কোকেন এবং হেরোইন। এর বাইরে অন্যান্য মাদকের ব্যবহারও উদ্বেগজনক পর্যায়ে।
ব্রিটেনে প্রতিতাবৃত্তি ও মাদক খাতে অর্থ লেনদেনের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে বলে সেদেশের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে। এ কারণে জাতীয় পরিসংখ্যান দপ্তর কয়েক বছর আগে এই খাতকে জাতীয় রাজস্বের অন্তর্ভুক্ত করেছে। এটাকে তারা ছায়া অর্থনীতি হিসেবে অভিহিত করেছে। দৈনিক গার্ডিয়ান 2014 সালে এক প্রতিবেদনে লিখেছে জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং গ্রিস প্রতিতাবৃত্তি ও মাদক খাত থেকে অর্জিত অর্থকে তাদের জাতীয় আয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। ব্রিটিশ ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের জানিয়েছে গত বছর প্রতিতাবৃত্তি ও মাদক খাত থেকে দেশটি $1,270 কোটি আয় করেছে। প্রতিতাবৃত্তি ও মাদক খাতের উচ্চ আয়ের কথা উল্লেখ করে পত্রিকাটি পরামর্শ দিয়ে লিখেছে বিশাল বাজেট ঘাটতি ও ঋণের বোঝা কমাতে ব্রিটিশ সরকারের উচিত পতিতাবৃত্তি ও মাদক খাতকেও করের আওতায় আনা। কিছু বিশেষজ্ঞের মতে ব্রিটেনে মাদকদ্রব্যের বাজার সংক্রান্ত যে পরিসংখ্যান দেয়া হয়েছে তা পরিপূর্ণ নয়। এখানে কেবল ব্রিটেনের ভেতরে উৎপাদিত মাদক অর্থাৎ গাঁজা কেনাবেচার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
এখানে লক্ষণীয় বিষয় হল ব্রিটেনের লন্ডন শহরে কেবল 4,000-এর বেশি শিশু এবং কিশোর কিশোরী মাদকের মাফিয়া চক্রের সঙ্গে কাজ করে। পরিসংখ্যানে বলা হয়েছে লন্ডনে যারা মাদক চক্রের সঙ্গে জড়িত তাদের 46% বয়স 15-19 বছরের মধ্যে। এসব কিশোর কিশোরী ব্রিটেনের অন্যান্য শহরে মাদক ও অর্থ সরবরাহ ও বিলির কাজে ব্যবহৃত হচ্ছে এবং তাদের মধ্যে অনেকেই দেশি অস্ত্রের মাধ্যমে হামলার শিকার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে না এমন কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। তবে সেদেশে মাদকাসক্তির কারণে যে সংখ্যক মানুষ মারা যায় তা গুলিবর্ষণ বা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর চেয়ে অনেক বেশি। বিশাল টাওয়ারগুলোর পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্ক এবং নিউ ইয়র্কের উন্নত ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে গেলেই কিছু লোককে দেখতে পাওয়া যায় যারা নিয়মিত মাদক সেবন করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে সেখানে মাদকাসক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে মাদকের ব্যবহার সব বয়সের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমেরিকায় প্রতিদিনের গোলাগুলির ঘটনার পেছনেও রয়েছে সমাজে মাদকের ব্যাপক ব্যবহার। যে কোনো সমাজেই মাদকাসক্তি যুব প্রজন্মকে দ্রুত ধ্বংসের পথে ঠেলে দেয়। এ কারণে মাদকদ্রব্যকে সমাজ ও জাতির জন্য বিষ বাষ্প হিসেবে গণ্য করা হয়। পাশ্চাত্যে ধর্মবিরোধী যে সংস্কৃতি তা পক্ষান্তরে মাদকের ব্যবহারকেই উৎসাহিত করছে, আর এই পাশ্চাত্য সংস্কৃতি এখন অনেক মুসলিম দেশসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, এসব বিষয়ে আমরা আরও কথা বলব পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের আগামী পর্বে।
আশা করি সে আসরেও আপনাদের সঙ্গ পাব। সবাই ভালো ও সুস্থ থাকুন।
সুস্থ পরিবার। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয় জানা এবং মানা, বিশেষ করে একটি সুস্থ পরিবার কি করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কি কি কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা নতুন এই ধারাবাহিকে আলোচনা করার চেষ্টা করব। এই ধারাবাহিকের নাম সুস্থ পরিবার। আজ থেকেই শুরু হচ্ছে এই আলোচনা। নতুন এই ধারাবাহিকের প্রথম আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
একটি সুস্থ পরিবারের প্রাথমিক প্রয়োজনীয়তা হল শারীরিক সুস্থতা, আর শারীরিক সুস্থতার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে সঠিক খাবার ও খাদ্যাভ্যাস। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাবার মানুষের আবশ্যিক নিত্যসঙ্গী। খাবারের উপর নির্ভর করে মানুষের কায়িক বৃদ্ধি, আয়ু, সুস্থতা, মানসিক প্রশান্তি, আচার আচরণ, ব্যবহার ও সৃজনশীলতা, শক্তি সামর্থ্য ও প্রজন্মের বিস্তার ইত্যাদি প্রায় সবকিছুই সুস্থ ও যথাযথ খাবারের সঙ্গে সম্পৃক্ত। আর যথাযথ খাবারের জন্য প্রয়োজন খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় একটি সমাজের সকল সদস্যের জীবনব্যাপী যথেষ্ট ও নিরাপদ খাবারের নিশ্চয়তা।
অবশ্য নিরাপদ খাবার নিশ্চিত করার ব্যাপারে পরিবারের অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাবার নির্বাচন সঠিক হওয়া যেমন জরুরি, তেমনি খাবার তৈরির বিষয়টিও যথাযথ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। খাবার থেকে প্রয়োজনীয় উপাদান সঠিকভাবে শরীরে ও কোষে প্রবেশ করানোর বিকল্প নেই। খাদ্য নিরাপত্তার পাশাপাশি আজকাল বিশ্বজুড়ে নিরাপদ খাবারের বিষয়টিও ব্যাপক গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে। নিরাপদ খাবার বলতে বোঝায় খাদ্যপণ্য যেন সুস্থ ও স্বাস্থ্যসম্মত হয় এবং সর্বপ্রকার দূষণ থেকে মুক্ত হয়। জীবাণু, পরজীবী সংক্রমণ কিংবা রাসায়নিক দূষণ, সর্বপ্রকার দূষণ থেকে খাদ্যপণ্য মুক্ত হওয়া জরুরি। গবেষণায় দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে শিল্পোন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য দূষণের ফলে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পরিমাণ শতকরা ১৩% বৃদ্ধি পেয়েছে।
শারীরিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ উপায় কিংবা বলা ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল সঠিক ও দূষণমুক্ত খাবার গ্রহণ। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম। খাদ্য ও পুষ্টিবিদগণ সবসময় পরামর্শ দিয়ে থাকেন শরীরের প্রয়োজনীয় এনার্জি নিশ্চিত করার পাশাপাশি খাদ্যাভ্যাসের মাধ্যমে যেন নিজেদেরকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সবসময় নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের উপর গুরুত্ব দিয়ে এসেছে। খাবার যেসব উপাদান থেকে তৈরি হয় সেই সব প্রাথমিক উপাদান যেন ক্ষতিকর না হয়।
অবশ্য খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মত হবার জন্য যে বিষয়টি খুবই প্রয়োজনীয় তা হল খাবার তৈরির সকল পর্যায়ে খাদ্য উপাদানগুলো স্বাস্থ্যসম্মত কিনা তা নিশ্চিত করা। স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করার পর তা সরবরাহ করা এবং খাওয়া পর্যন্ত এই নিশ্চয়তা বিধান করতে হবে। কেননা এগুলোর কোনো একটি পর্যায়েও যদি স্বাস্থ্যসম্মত বৈশিষ্ট্য লঙ্ঘন করা হয় তার প্রভাব সকল পর্যায়েই পড়বে। নিরাপদ খাবারের আরও একটি বৈশিষ্ট্য হলো যতটা সম্ভব খাবার যেন তার প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ কিংবা তার কাছাকাছি পর্যায়ে থাকে। এর কারণ হলো খাবারের মধ্যে যে ফাইবার বা আঁশ থাকে তা যেন নষ্ট না হয়ে যায় সেদিকটা রক্ষা করা জরুরি। গুরুত্বপূর্ণ এ বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া সকল সচেতন নাগরিকের অবশ্য কর্তব্য। তো শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু সেই দায়িত্ব থেকে মুক্ত নন।
পুষ্টি বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর খাবার খেলে বিচিত্র সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, ভাইরাস দেখা দেওয়ার আশঙ্কা থাকতে পারে, শিশুদের শারীরিক বৃদ্ধি বিঘ্নিত হতে পারে, বিচিত্র ক্যান্সার সহ আরও বহুবিধ সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো যে কেবল শিশুদের মধ্যেই দেখা দেবে তা নয়, বরং দুধের শিশু থেকে শুরু করে বাড়ন্ত শিশু এমনকি বড়দের মধ্যেও দেখা দিতে পারে। অর্থাৎ অনিরাপদ খাবারের আক্রমণ থেকে কেউই নিরাপদ নয়। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কৃষিক্ষেত থেকে দস্তরখান পর্যন্ত সকল পর্যায়ে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
খাদ্য ও পুষ্টি বিজ্ঞানীরা নিরাপদ খাবারের ব্যাপারে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তাগিদ দিয়েছেন। প্রথম বিষয়টি হল পরিষ্কার পরিচ্ছন্নতা। বিশেষ করে রান্নাঘরের পরিবেশ থাকা চাই একেবারেই দূষণমুক্ত। রান্নাঘরে যেন তেলাপোকা, মাছি কিংবা এ জাতীয় কোনো রকম পোকামাকড় না থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিড়াল, কুকুর সহ এ জাতীয় কোনো পশুও যেন ঢুকতে না পারে। রান্না করার সময় হাত পরিষ্কার করার উপরও গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল রান্না করা জিনিস এবং রান্না না করা জিনিস আলাদা আলাদাভাবে রাখতে হবে। খাবারকে দূষণ থেকে নিরাপদ রাখার জন্য সামুদ্রিক খাদ্য, মুরগি ও গরুর মাংসকে অপরাপর খাবার থেকে পৃথক করে আলাদা আলাদা পাত্রে রাখা খুবই জরুরি। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে আমরা কথা বলবো খানিক মিউজিক বিরতির পর।
খাবারকে নিরাপদ রাখার জন্য তৃতীয় যে বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়া খুবই জরুরি তা হল খাবার অবশ্যই পুরোপুরি সিদ্ধ হতে হবে এবং যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। রান্না করা খাবারকে রুমের তাপমাত্রায় 2 ঘন্টার বেশি রাখা ঠিক নয়। এই নিয়মে সংরক্ষণ করার পরও খাওয়ার সময় অবশ্যই খাবার গরম করা উচিত। সর্বোপরি খাবার তৈরি করার জন্য স্বাস্থ্যকর ও যথাযথ খাদ্য উপাদান এবং অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। এই দিকগুলো অনুসরণ করা হলে আশা করা যায় বিশুদ্ধ খাবার তৈরি করা সম্ভব হবে এবং খাবার থেকে দেহের প্রয়োজনীয় উপাদান উপকরণ পাওয়া যাবে। আমরা সচেতন হয়ে উঠি এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। কথা হবে আবারও আগামী আসরে।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্পণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরানের সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নেতাদের সঠিক নেতৃত্ব ও ইমানদার সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকা এ অঞ্চলে শত্রুদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। শত্রুরা ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি ও এদেশটিকে দুর্বল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর বিপ্লবের রূপকার ইমাম খোমেনি নতুন করে সেনাবাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ নেন। তিনি ফার্সি ফারভার্দিন মাসের 29 তারিখকে সেনাবাহিনী দিবস হিসেবে ঘোষণা দেন। প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। ছোট বড় বিভিন্ন শহরে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য ঘোষণার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যদিকে ইরানের জনগণও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সেনাবাহিনীর প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ বাখতিয়ারি বিপ্লব বিজয়ের পর প্রথম কয়েক বছরের ঘটনাবলী এবং সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় বাইতুল মুকাদ্দাস সামরিক অভিযান পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, ওই বছরগুলোতে বিপ্লব বিরোধীদের নানা অপপ্রচার সেনাবাহিনীকে মোকাবেলা করতে হয়েছে। তারা বলত সেনাবাহিনীর প্রয়োজন নেই এবং এই বাহিনী সংরক্ষণের পেছনে অযথা বহু অর্থ অপচয় হয়। এ অবস্থায় মরহুম ইমাম খোমেনি দেশের ভেতর ও বাইরে ইরানের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বের বিষয়টি উপলব্ধি করে আরও শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি সেনাবাহিনীর সদস্যদেরকে রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠানের নির্দেশ দেন, যাতে জনগণ ও তাদের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি হয় এবং শত্রুরা জনগণ ও সেনাবাহিনীকে আলাদা করে দেখানোর যে ষড়যন্ত্র করেছিল সেটাও যাতে ব্যর্থ হয়ে যায়।
সশস্ত্র বাহিনী যে কোনো দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা একটি জাতির শক্তির প্রতীক। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের জন্য কঠিন ষড়যন্ত্র মোকাবেলায় সেনাবাহিনী বিরাট বীরত্বের পরিচয় দিয়েছিল। তারা শত্রুর আগ্রাসন মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোর সবুজ সংকেতে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়। সেই যুদ্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো এবং এ অঞ্চলে তাদের তাবেদার দেশগুলো সাদ্দামকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। চাপিয়ে দেয়া ওই যুদ্ধে শত্রুরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল এবং তারা ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করতে পারবে। এজন্য তারা সাদ্দামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
কিন্তু চাপিয়ে দেয়া ওই যুদ্ধের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং ইরানের জনগণকে রক্ষায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও স্বেচ্ছাসেবী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সেকেন্ড ইন কমান্ড জনাব আজিমি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, দক্ষ ও চৌকস সেনাবাহিনী সবসময় আমাদের প্রেরণার উৎস এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের বড় ভূমিকা রয়েছে।
শত্রুর আগ্রাসন মোকাবেলার পাশাপাশি দেশের যে কোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদান রাখছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনী IRGC ও বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী সম্মিলিতভাবে কেরমানশাহ প্রদেশের বাম ও রুদবরে সংগঠিত ভূমিকম্প এবং সম্প্রতি বন্যা কবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে এসেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেই সম্প্রতি ইমাম আলী আলাইহিসালাম সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেয়, এমনকি বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর বিরাট অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী সত্যিকারের মর্যাদা সম্পন্ন একটি বাহিনী।
শুধু দেশের ভেতরেই নয়, একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী নিজেরাই তৈরিতে সক্ষম। ইরানের সেনাবাহিনী বর্তমানে এই অঞ্চলের অপ্রতিরোধ্য বাহিনীতে পরিণত হয়েছে। ইরানের সেনাবাহিনী সরাসরি যুদ্ধ কৌশলে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যে কোনো পর্যায়ে শত্রুর হুমকি কিংবা আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। ইরান সহ সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় তারা অন্যতম নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় সেনাবাহিনী দিবসে এক বাণীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই সব সেনা সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভিকে লেখা এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।
এ দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্য তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 2টি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জুলফিকার ও আব্দুল মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতবন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন ও দেশ প্রতিরক্ষায় এ বাহিনীর ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։